اخلاص عمون مری یا الہی.
الحمدللہ رب العالمین والصلاة والسلام على سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم. الصلاة والسلام علیك یا رسول اللہ الصلاة والسلام علیك یا حبیب اللہ الصلاة والسلام علیك یا نبی اللہ وعلى آلك وأصحابك يا نور الله. درود شریفের অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। এক ব্যক্তি উদাসীনতার কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরুদ শরীফ পড়তো না। এক রাতে সে স্বপ্নে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করল, আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি কি আমার প্রতি অসন্তুষ্ট? তো প্রিয় নবী উত্তর দিলেন, না। তো সে আরজ করল, তাহলে আপনি আমার দিকে তাকাচ্ছেন না কেন? প্রিয় নবী তার দিকে তাকাচ্ছিলেন না, তো তাই সে কথা জিজ্ঞাসা করল। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে চিনি না। সে আরজ করল, আপনি আমাকে কিভাবে চিনতে পারছেন না, অথচ আমি আপনার উম্মতের একজন, এবং উলামায়ে কেরামগণ বলেন যে আপনি আপনার উম্মতদের তার চেয়ে বেশি এবং ভালো করে চিনেন, যতটুকু একজন মা তার বাচ্চাদের চিনে থাকে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে উলামায়ে কেরামগণ সত্য বলেছেন, কিন্তু তুমি দুরুদ শরীফের মাধ্যমে নিজের পরিচয় আমাকে করাও নাই। আমি আমার উম্মতদের নিজের উপর দুরুদ পড়ার পরিমাণ অনুযায়ী চিনে থাকি। যে আমার উপর যত বেশি দুরুদ শরীফ পাঠ করে আমি তাকে ততই ভালোভাবে চিনে থাকি। সেই ব্যক্তির অন্তরে এই কথাটি গেঁথে গেল, আর জাগ্রত হওয়ার পর সে নিজের উপর আবশ্যক করে নিল যে সে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর প্রতিদিন 100 বার দুরুদ শরীফ অবশ্যই পাঠ করবে। কিছুদিন পর সে পুনরায় প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দিদার লাভ করল। তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি এখন তোমাকে চিনি এবং কিয়ামতের দিন তোমার সুপারিশও করব। তাই আমার প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মুসাল্লিনে কেরাম, আমাদেরকে উচিত বেশি বেশি করে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরুদ শরীফ পাঠ করা। যে আমাদের মধ্যে কে চায় না যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোভাবে চিনুক। তো যদি আমরা চাই যে প্রিয় নবী আমাদের ভালোভাবে চিনুক, তো বেশি বেশি করে দুরুদ শরীফ পড়ার অভ্যাস গড়ে তুলুন। কমপক্ষে 100 বার তো অবশ্যই পড়ুন, এর চেয়ে বেশি যদি পড়েন 500 বার 1000 বার। এক বুজুর্গ বলেন যে ওই ব্যক্তি কিভাবে আশিকে রাসূল হতে পারে যে প্রতিদিন 5000 বার দুরুদ শরীফ পড়ে না। মানে আমাদের বুজুর্গানে দিনগণ 1000 তো কম হিসাবে দেখতেন, প্রতিদিন 3000 4000 5000 বার দুরুদ শরীফ তারা পড়তেন, 10000 বারও দুরুদ শরীফ পড়তেন, এমনও বুজুর্গানে দিন আছেন। তো আমাদেরও উচিত বেশি করে দুরুদ শরীফ পাঠ করা। আসুন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একসাথে একত্রে দুরুদ ও সালাম পাঠ করি।
ইয়া রাসূলাল্লাহি সালামুন ইয়া হাবিবাল্লাহি সালামুন
হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 10 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল করীম। এই আয়াতে মোবারাকার আজ আমরা সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা শ্রবণ করব। যে আয়াতে মোবারাকা তেলাওয়াত করেছি, এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের দুইটি দোষ, তাদের দুইটি গুনাহ উল্লেখ করেছেন বা তাদের দুইটি খারাপ কাজ উল্লেখ করেছেন, এবং তাদের সেই দোষের প্রতিফল স্বরূপ তাদের উপর যে আযাব অবতীর্ণ হয়েছে সেই আযাবের কথাও আল্লাহ তাআলা এই আয়াতে মুবারাকাতেই উল্লেখ করেছেন, আলোচনা করেছেন। যে আয়াত আমি পড়লাম, এই আয়াতের পূর্বের আয়াত দুটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে মুনাফিক ও সকল লোকদেরকে বলে যারা জবান দ্বারা নিজেদেরকে মুসলমান বলে, যে আমি মুসলমান, আমান্না, আমি মুসলমান, মুমিন বলে নিজেকে, বলে যে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানি, কিন্তু অন্তর থেকে তারা মুসলমান না, তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানে না, শুধু অভিনয় করে মুসলমান হওয়ার, কিন্তু ভিতর থেকে তারা মুসলমান না, এদেরকে বলা হয় মুনাফিক। তো এরা এমন দুর্ভাগা যে তারা মুসলমানদের সাথে মুসলমান সেজে থাকত, মুসলমানদের সাথে মুসলমান সেজে থাকত, কিন্তু মনে মনে চিন্তা করত আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে প্রতারণা করছি, কিন্তু তারা এটা বুঝতে পারে নাই যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে প্রতারণা করা যায় না। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে প্রতারণা করার চেষ্টা করে তারা মূলত নিজের সাথেই ধোঁকাবাজি করে, তারা নিজেকেই ধোঁকা দিচ্ছে, নিজের সাথেই প্রতারণা করছে, এরা এমন দুর্ভাগা ছিল। তো এই আয়াতে মুবারাকার অর্থ যা আমি পড়লাম, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে, মুনাফিকদের অন্তরে ব্যাধি রয়েছে, রোগ রয়েছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই রোগকে, তাদের অন্তরের এই ব্যাধিকে আরো বেশি বাড়িয়ে দিলেন, তাদের অন্তরে রোগ আর এই রোগকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দিলেন। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। বিমা কানু ইয়াকযিবুন, এর প্রতিফল স্বরূপ যে তারা মিথ্যা বলেছে, তারা যে মিথ্যা বলেছে এই কারণে তাদের জন্য বেদনাদায়ক শাস্তি। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটি দোষ তাদের উল্লেখ করলেন, যা অর্থ দ্বারাই বোঝা যাচ্ছে। এক, মুনাফিকদের অন্তরে ব্যাধি ছিল, এটা হচ্ছে তাদের প্রথম দোষ, মাথায় রাখবেন, তাদের অন্তরে, তাদের কলবে ব্যাধি ছিল, রোগ ছিল। এবং দুই, তারা মিথ্যা কথা বলতো, এ হচ্ছে তাদের দুইটা দোষ। আর এই দুইটা দোষের বিনিময় স্বরূপ, প্রতিফল স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন দুইটি শাস্তি উল্লেখ করলেন, যে তাদের অন্তরে ব্যাধি, তো শাস্তি স্বরূপ তাদের ব্যাধিকে আমি আরো বাড়িয়ে দিলাম, আর তারা যে মিথ্যা বলেছে এই মিথ্যার কারণে তাদের জন্য আমি পরকালীন জীবনে বেদনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। এখন প্রশ্ন হচ্ছে যে তাদের অন্তরে ব্যাধি দ্বারা উদ্দেশ্য কি? এখানে কি কোনো শারীরিক রোগ উদ্দেশ্য, কোনো হৃদরোগ উদ্দেশ্য? না, এখানে কোনো শারীরিক উদ্দেশ্য না, এখানে তাদের অন্তরে রোগ দ্বারা উদ্দেশ্য হচ্ছে। এই ব্যাপারে মুফাসসিরিনে কেরামদের দুইটি অভিমত রয়েছে, দুই ক্যাটাগরির মুফাসসিরিনে কেরাম আছে। একটা দল বলেন যে তাদের অন্তরে রোগ, ফি কুলুবিহিম মারব, তাদের অন্তরে রোগ, মুনাফিকদের অন্তরে রোগ, ব্যাধি, এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে তারা আল্লাহ এবং আল্লাহর রসুলের সত্য হবার ব্যাপারে সন্দেহ করত। সত্যি কি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকারের নবী? আল্লাহ রাব্বুল আলামিন কি আসলেই আছেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বা উক্তিসমূহ কি ঠিক? অথচ তারা নিজ চোখে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে, নিজ চোখে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজিজা প্রকাশ করতে দেখছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক দ্বারা কোরআনে পাকের বাণী শুনছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায় প্রিয় নবীর হাদিসে মোবারকা শুনছে, প্রিয় নবীর জীবন চরিত্র দেখছে, প্রিয় নবীর আখলাক মোবারক দেখছে, চরিত্র দেখছে, ও সব কিছু দেখার পরেও তাদের অন্তরে একটাই প্রশ্ন, একটাই সন্দেহ, সত্যি কি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল? আল্লাহ রাব্বুল আলামিন কি আসলে আছেন? অর্থাৎ তাদের অন্তরে ব্যাধি ছিল এটা যে আল্লাহ এবং আল্লাহর রসুলকে হাজারো প্রমাণ এবং দলিলাদি দেখার পরেও বিশ্বাস করতে পারত না, তারা অবিশ্বাসের শিকার ছিল আল্লাহ এবং আল্লাহর রসুলের ব্যাপারে, বিশ্বাস করতে পারত না, এটাই ছিল তাদের রোগ আর ব্যাধি। আর আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ফাযাদাহুমুল্লাহু মারাদা, যে এত দলিলাদি প্রমাণাদি দেখার পরেও, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ চোখে সামনে দেখার পরেও যখন আল্লাহ এবং আল্লাহর রসুলের ব্যাপারে তারা সন্দেহ করছে, তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদের ব্যাধিকে, এই ওয়াসওয়াসাকে, এই সন্দেহকে আরো বেশি বাড়িয়ে দিলেন, যার কারণে তারা ইমানের নূর থেকে বঞ্চিত থেকে যায়, আর ইমান তাদের নসিবই হয় না, এই সন্দেহ তাদের বাড়তে থাকে এবং পথ ভ্রষ্টতার গভীর তলে গিয়ে পৌঁছায়, তারা আর হেদায়ত পায় না। এটা ছিল মুনাফিকদের রোগ। কিন্তু বর্তমানে আমাদের মুসলিম সমাজেও অসংখ্য মানুষ এমন আছে যারা অবিশ্বাসের শিকার হয়ে যায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের ব্যাপারে, তাদের মধ্যে আস্থাহীনতা দেখা যায়। কোনো ওয়াজিফা পড়ছে, বহুদিন যাবৎ একটা ওয়াজিফা পড়ছে, কিন্তু নিজের মন মোতাবিক ফলাফল পাচ্ছে না, তো মুখ থেকে বের হয়ে যায় সন্দেহ, চলে আসে যে আল্লাহ 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 তো আমার ওয়াজিফা কবুল করছেন না, কই আমার ওয়াজিফা তো কবুল হলো না, বছরের পর বছর একটা প্রার্থনা করে যাচ্ছি কিন্তু মন মোতাবিক ফলাফল পাচ্ছি না, দোয়া কবুল হচ্ছে না, যেরকম চাচ্ছি সেরকম দেখতে পাচ্ছি না, ওয়াসওয়াসার শিকার হয়ে যাই, অবিশ্বাসের শিকার হয়ে যাই, ইয়াকিন কমে যায়, আস্থা কমে যায়। অথচ দুনিয়ার কোনো মানুষ থেকে কোনো কাজ যখন আদায় করতে হয়, কোনো সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান বা কোনো সরকারি কর্মকর্তা থেকে যখন কোনো কাজ আদায় করতে হয়, সে হাজারবারও যদি ঘুরায়, আমরা হাজারবার তার কাছে ঘুরে ঘুরে এই আশায় যেতে থাকি যে আজ নহয় কাল সে আমার কাজ করে দিবে, কোনো না কোনো দিন আমার কাজ তো আদায় হবেই, আমরা নিরাশ হই না, তার কাছে বারবার ঘুরে যেতে থাকি। দুনিয়ার যে কোনো মানুষ থেকে কাজ আদায় করতে হোক না কেন, আমরা নিরাশ হই না, তার কাছে বারবার যাই, তার ঘরে বারবার দস্তক দেই, কাজ হয়ে যাবে, আজ না হয় কাল হয়ে যাবে। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, কোনো ওয়াজিফা করি, যখন আল্লাহর কাছে কিছু চাই আর মন অনুযায়ী পাই না বা পেতে দেরি হয়, অবিশ্বাস, তখন আমাদের মধ্যে আস্থা হারিয়ে ফেলি, তাওয়াক্কুল হারিয়ে ফেলি, অভাব, বিশ্বাসের অভাব দেখা যায় আমাদের ইমানের মধ্যে, এটা আমাদের অনেক বড় সমস্যা। আর অবিশ্বাসের লিমিট তো তখন ক্রস হয় যখন নামাজের সময় দশ থেকে পনেরো মিনিটের জন্য আমরা আমাদের দোকান বন্ধ করে মসজিদে যেতে পারি না। যে দশ থেকে পনেরো মিনিটের জন্য যদি মসজিদে চলে যাই নামাজ পড়ার জন্য, তো আমার রিজিক বন্ধ হয়ে যাবে, আমার গ্রাহক চলে যাবে, আমার গ্রাহক ছুটে যাবে, আমার রিজিক কোটা থেকে আসবে? তো আমার ভাইরা, রিজিক দোকান থেকে আসে না, রিজিক আল্লাহ রাব্বুল আলামিনের দানে আসে। রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন না চান, হাজারো দোকান খুলে বসে থাকবেন কিন্তু গ্রাহক আসবে না। কিন্তু যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা চাবেন, একটা ছোট দোকানে বসে থাকলেও যার দশটা দোকান তার চেয়েও বেশি গ্রাহক আপনার দোকানে আসবে। তো রিজিক তো এভাবে আসে, কিন্তু আমাদের অন্তরে কি ইমানের দুর্বলতা, তাওয়াক্কুল, আস্থা, বিশ্বাস এটা কমে যাচ্ছে আমাদের মুসলমানদের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। অথচ যদি আমরা কোরআন এবং হাদিস পর্যবেক্ষণ করি, তো আমরা দেখতে পাব যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সত্যভাবে বিশ্বাস করতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যাদের দৃঢ় বিশ্বাস ছিল, তারা কখনো বিফল হয় নাই, তাদের বিশ্বাসে কখনো বিফল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস করার কারণে, তার প্রতি আস্থা রাখার কারণে ইব্রাহিম আলা নবিয়েনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে নমরুদ নামক কাফির রশি দ্বারা বেঁধে আগুনে নিক্ষেপ করছিল, ইব্রাহিম আলাইহিস সালামের বিশ্বাস ছিল যে আমার প্রতিপালক আছেন আমাকে বাঁচানোর জন্য। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, জিবরিল আমিন আলাইহিস সালাম আসেন, হুজুর অনুমতি দেন, এমন বাতাস প্রবাহিত করব আগুন নিভে যাবে, বলে আমাকে তোমার সাহায্যের প্রয়োজন নাই, আল্লাহ আছে। বৃষ্টি দানকারী ফেরেশতা আসলো, হুজুর অনুমতি দেন, এমন মেঘ আনবো ঝড়ের মতো বৃষ্টি হবে, আগুন নিভে যাবে, বলে আমাকে তোমার সাহায্যের প্রয়োজন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আছেন। ফেরেশতাদেরকে ফিরিয়ে দিচ্ছেন। আর এই নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করে ফেললো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আগুনকে, আগুন যার আসল স্বভাব হলো মানুষকে পুড়িয়ে দেওয়া, যে আগুন কখনো নিজের স্বভাবকে পরিবর্তন করে না, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালামের আস্থা, ইয়াকিন এবং বিশ্বাসের কারণে ওই আগুন প্রথমবার শীতলে পরিণত হয়ে যায়, ওই আগুন ঠান্ডা হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের বিশ্বাস ছিল এটি। যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি দৃঢ় বিশ্বাস থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন নদীর মাঝখান থেকে রাস্তা তৈরি করে দেন মূসা আলাইহিস সালামের জন্য। কি করেন নাই? একবার ঈসা আলাইহিস সালাম কোথাও তাশরিফ নিয়ে গেলেন, তো ঈসা আলাইহিস সালামের হাওয়ারিরা, ঈসা আলাইহিস সালামের সাথীদেরকে হাওয়ারি বলা হয়, প্রিয় নবীর সাথীদেরকে, আমাদের যিনি নবী তার সাথীদেরকে সাহাবি বলা হয়, ঈসা আলাইহিস সালামের সাথীদেরকে হাওয়ারি বলা হয়। তো ঈসা আলাইহিস সালামের হাওয়ারিরা তাকে খুঁজতে লাগলো যে তিনি কোথায় চলে গেলেন। খুঁজতে খুঁজতে সমুদ্রের কিনারায় এসে পৌঁছালো, তো দেখলেন ঈসা আলাইহিস সালাম সমুদ্রের উপর দিয়ে হেঁটে হেঁটে তাদের নিকটে আসছেন। এটা দেখে তো তারা অবাক, তারা বলল, হে আল্লাহর নবী, আপনি যে সমুদ্রের উপর দিয়ে হেঁটে হেঁটে আসলেন, যদি আমরা চাই তো কি আমরা পারবো না এটা করতে? আমরা কি সমুদ্রের উপর হাঁটতে পারবো না? তো ঈসা আলাইহিস সালাম বললেন, অবশ্যই পারবে, অবশ্যই পারবে, যদি যদি মানব সন্তানের, মানুষের অন্তরে সরিষার দানা পরিমাণ তাওয়াক্কুল, সরিষার দানা পরিমাণ বিশ্বাস, আস্থা আল্লাহর উপর রাখতে সক্ষম হয়, তাহলে সে পানির উপরও চলতে পারবে। যদি কোনো মানুষের অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান, তাওয়াক্কুল, বিশ্বাস যদি আল্লাহর উপর সে রাখতে পারে, পানির উপর চলা তার জন্য কোনো ব্যাপার না। এটা ঈসা আলাইহিস সালামের উক্তি। আমরা দেখি আমরা কোন লেভেলের মধ্যে আছি, আমি এবং আপনি। আমরা তো সামান্য কিছুর মধ্যেই ঘাবড়িয়ে যাই। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা খাফু আলা উম্মতি ইল্লা দুরফাল ইয়াকিন। আমি আমার উম্মতের জন্য, প্রিয় নবী বলছেন যে আমি আমার উম্মতের জন্য যে জিনিসটি নিয়ে সবচেয়ে বেশি ভয় করি, তা হল তাদের ইমানের দুর্বলতা, তাদের বিশ্বাসের দুর্বলতা। ইমান তো থাকবে, কিন্তু ইমান দুর্বল হবে। বিশ্বাস তো থাকবে, কিন্তু বিশ্বাসটা দুর্বল হবে। আস্থা থাকবে, কিন্তু আস্থাটা দুর্বল হবে। আর অপর এক হাদিসে মোবারকাতে রয়েছে যে প্রিয় নবী বলেন, পূর্বেকার লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি দৃঢ় বিশ্বাস এবং দুনিয়ার প্রতি অনাসক্তির কারণে নাজাত পেয়েছে, আর পরবর্তী লোকেরা কৃপণতা ও দীর্ঘ আশার কারণে, বড় বড় স্বপ্ন দেখার কারণে ধ্বংস হয়ে গিয়েছে। ধ্বংস হয়ে গিয়েছে, হবে না, হয়ে গিয়েছে, কৃপণতার কারণে আর বড় বড় স্বপ্ন দেখার কারণে ধ্বংস হয়ে গিয়েছে। যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার উপর থেকে বিশ্বাস কমে যায়, তখন বান্দা কৃপণ হয়ে যায়। কারণ তো বান্দা মনে করে যে আমাকে তো কেউ চালানোর নাই, আমার রিজিক আমাকে নিজে জোগাড় করতে হবে, নিজের টাকার ব্যবস্থা নিজে জোগাড় করতে হবে। যদি আমি দান সৎকা করি, টাকা বেশি খরচ করি, তাহলে তো ফকির হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যে আছেন এ কথা তার মাথায় আসে না, তখন সে কৃপণ হয়ে যায়। আর যখন কৃপণ হয়ে যায়, এই কৃপণতা তাকে ধ্বংসের মুখে নিয়ে যায়। তো এটা তো ছিল মুফাসসিরিনে কেরামের একটা অভিমত, একটা দলের একটা অভিমত। ফি কুলুবিহিম মারাদ, যে মুনাফিকদের অন্তরে ব্যাধি রয়েছে। আর ওই ব্যাধি কি? আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য তাদের অন্তরে সন্দেহ আছে, অবিশ্বাসের শিকার তারা। এটা হচ্ছে প্রথম অভিমত। দ্বিতীয় অভিমত হচ্ছে ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে ব্যাধি। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আর এই ব্যাধিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন, সেটা হচ্ছে হিংসা। সেটা কি? হিংসা। মুনাফিকদের অন্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য হিংসা ছিল। তারা প্রিয় নবীর উন্নতি দেখে সহ্য করতে পারত না, তাদের অন্তরে জ্বালা পোড়া লেগে থাকত। ইসলামের উন্নতি দেখে, ইসলাম বিজয় লাভ করলে, ইসলাম চারদিকে ছড়িয়ে যাচ্ছে, বড় বড় কাফিরেরা ইসলামের ছায়া তলে চলে আসছে, এটা দেখে তারা সহ্য করত না, তাদের অন্তরে জ্বালা পোড়া লেগে থাকতো, হিংসা করতে। কেন হচ্ছে এটা? আল্লাহ রাব্বুল আলামিন প্রতিফল স্বরূপ তাদের হিংসাকে আরো বাড়িয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন তামসাসকুম হাসানা তাসুহুম, যদি আপনার নিকটে বা তোমাদের নিকটে কোনো কষ্ট আসে বা যদি তোমরা কোনো বিপদের সম্মুখীন হয়, তখন তারা খুশি হয়। তারা কি হয়? তখন তারা খুশি হয় যখন আপনার নিকটে কোনো ভালো কিছু পান বা কল্যাণমূলক যখন কিছু পান, তখন তারা দুঃখিত হয়, আর যখন ভালো কিছু পান তখন তারা কষ্ট পায়। এটা হচ্ছে মুনাফিকদের অবস্থা, হিংসুকদের অবস্থা। এখানে একটা জিনিস বুঝা রয়েছে যে যখন যখন মুনাফিকরা প্রিয় নবীর উন্নতি দেখে বা পদমর্যাদা দেখে হিংসা করত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হিংসাকে আরো বাড়ানোর জন্য, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য প্রিয় নবীর শান মর্যাদাকে আরো বাড়িয়ে দিতেন। প্রিয় নবীর এত ক্ষমতা কেন? তিনি এমন অলৌকিক অলৌকিক ঘটনা কিভাবে ঘটান? মুনাফিকদের হিংসা ছিল, তো আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে এমন ক্ষমতা দিলেন যে নিজের হাতের ইশারা দ্বারা চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিলেন। আর কত হিংসা করবে? তাদের হিংসা ছিল প্রিয় নবীর এত পাওয়ার কেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে আরো পাওয়ার দিয়ে দিলেন যে আঙ্গুলের ইশারা দ্বারা সূর্যকে পাল্টিয়ে দিলেন, সূর্যের স্থান পরিবর্তন করে দিল। প্রিয় নবীর এত সম্মান কেন? তো প্রিয় নবী আল্লাহ তাআলা এমন সম্মান দিলেন যে গাছপালা প্রিয় নবীকে দেখে সিজদা উঠে যেত, পশু পাখি সিজদায় চলে যেত, প্রিয় নবীকে সিজদা করত। মুসলমানদের অন্তরে প্রিয় নবীর ভালোবাসা এত বেশি কেন? এটা হিংসা ছিল মুনাফিকদের। কেন মুসলমানেরা প্রিয় নবীকে এত সম্মান করে, এত ভালোবাসা দেয়? তো আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসাকে আরো বাড়িয়ে দিলেন, আবশ্যক করে দিলেন এই ভালোবাসা। তো হিংসার কারণে তাদের দুঃখ বেড়ে গেল, কষ্ট বেড়ে গেল, জ্বালা পুরা বেড়ে গেল অন্তরে। আব্দুল্লাহ বিন উবাই নামক এক অনেক বড় মুনাফিক ছিল, একটি সফর থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে যাওয়ার সময় ওই মুনাফিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা গোস্তাকি করে, বেয়াদবিমূলক কথা বলে। কি বলে? সে বলে, লাইন রাজানা ইলাল মাদিনা লায়ুখরিজান্নাল আ'জ্জু মিনহাল আযাল। সে বলে যে মদিনাতুল মুনাওয়ারাতে ফিরে যাওয়ার পর, তারা সফরও ছিল, মদিনাতুল মুনাওয়ারাতে ফিরে যাওয়ার পর যারা সম্মানিত ব্যক্তি তারা মদিনা থেকে লাঞ্ছিত ব্যক্তিদেরকে ধাক্কা মেরে বের করে দিবে। অর্থাৎ সে বুঝাইতে চাইল যে আমরা মুনাফিকরা হচ্ছি সম্মানিত মানুষ, আমরা সম্মানওয়ালা, আমাদের মর্যাদা আছে একটা, তো আমরা মদিনাতে গিয়ে মুসলমানদেরকে, নাউজুবিল্লাহ, প্রিয় নবীকে এবং তার অনুসারীদেরকে ধাক্কা মেরে মদিনা থেকে বের করে দিব, নাউজুবিল্লাহ। তো সে বলল আমরা হচ্ছে সম্মানিত আর মুসলমানরা হচ্ছে লাঞ্ছিত, এই কথা সে বলল, এটা তার স্টেটমেন্ট ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে প্রতিশোধ নিলেন, কিভাবে তার হিংসাকে আরো বাড়িয়ে দিলেন? সে যখন মদিনাতুল মুনাওয়ারাতে সফর থেকে ফিরে আসলো, তো মদিনাতুল মুনাওয়ারার বাহিরেই, শহরের বাহিরেই তার আপন সন্তান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে মুনাফিক ছিল কিন্তু তার নিজের সন্তান এক বড় আশিকে রাসূল ছিল, নেককার পরহেজগার মুত্তাকি ছিল, প্রিয় নবীর আশিকে রাসূল ছিল, তার নিজের সন্তান মদিনাতুল মুনাওয়ারার বাহিরে তাকে আটকে দিল আর তলোয়ার খাপ থেকে বের করে বলল যে যতক্ষণ পর্যন্ত আপনি এ কথা স্বীকৃতি দিবেন না, স্বীকার করবেন না যে আপনি হচ্ছেন দুনিয়ার সবচেয়ে বড় লাঞ্ছিত ব্যক্তি, আপনি হচ্ছেন সবচেয়ে বড় দুর্ভাগা ব্যক্তি এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হচ্ছেন বিশ্বের সবচেয়ে বড় সম্মানিত ব্যক্তি, এই কথা যতক্ষণ পর্যন্ত আপনি স্বীকার করবেন না আপনাকে মদিনাতে আমি প্রবেশই করতে দিব না। তার সন্তান তালওয়ার নিয়ে দাঁড়িয়ে গেল, এখন না পারতে তার মুখ থেকে সে বলেই ফেললো, হ্যাঁ ঠিক আছে আমি স্বীকার করলাম যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সবচেয়ে সম্মানিত ব্যক্তি, আমি হচ্ছে সবচেয়ে বড় লাঞ্ছিত আর দুর্ভাগা ব্যক্তি। যে কিছুক্ষণ আগে প্রিয় নবীর ব্যাপারে নাউজুবিল্লাহ লাঞ্ছিত বলছিল, আল্লাহ রাব্বুল আলামিন পুরো সকল মানুষের সামনে মদিনার বাহিরে তার নিজ সন্তান দ্বারা তাকে লাঞ্ছিত বলে দিল, সে নিজে নিজেকে লাঞ্ছিত বলল যে আমি লাঞ্ছিত, আমি খারাপ, আমি দুর্ভাগা আর প্রিয় নবী সম্মানিত। এই আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধ নিলেন, তার সন্তান দ্বারাই তাকে লাঞ্ছিত করলেন। তো হিংসা এটা হচ্ছে একটা শয়তানি কাজ, এটা কি কাজ, এটা মুনাফিকি কাজ, এটা শয়তানি কাজ, হিংসা থেকে সর্বদা নিজেকে বাঁচিয়ে রাখবেন। হিংসা বলে কাকে অনেকে আমরা জানি না, হিংসা শব্দের অর্থ হচ্ছে অন্যের সুখ, অন্যের সুখ শান্তি, অনেকের আবার অন্যের শান্তি দেখলেও ভালো লাগে না, তো অন্যের সুখ শান্তি এবং ধন সম্পত্তি বিনষ্ট বা ধ্বংস হবার আকাঙ্ক্ষা করা, বা এই আকাঙ্ক্ষা করা যে তার সুখ শান্তি, তার সম্মান সম্পদ তার কাছ থেকে ধ্বংস হয়ে আমার কাছে চলে আসুক, ওই ধন সম্পত্তি আমি পেয়ে যাই, ওই সম্মানটা আমি পেয়ে যাই, ওই শান্তি আমি পেয়ে যাই, ইটস কল হিংসা, এটাকে বলে হিংসা। তো হিংসা থেকে নিজেকে বাঁচানো উচিত। অন্যের আর্থিক সুখ সচ্ছলতা দেখে অনেকের অন্তরে জ্বালা পুরো হয় যে এত ধন সম্পত্তিওয়ালা, এত সাকসেস নিজের জীবনে, অনেক সময় চিন্তা করে এর ঘরে বা দোকানে চুরি হয়ে যাক, আগুন লেগে যাক, ডাকাতি হয়ে যাক, বা এর সম্পত্তি নষ্ট হয়ে যাক, ওই সম্পত্তি আমার কাছে চলে আসুক, অনেকে আবার এরকম চিন্তা করে। অন্যের ধর্মীয় বা দুনিয়াবি পদমর্যাদা দেখে আবার অনেকের হিংসা হয় যে মানুষরা একে এত সম্মান করে, আমাকে তো কেউ করে না, তো ইচ্ছা করে যে সম্মানটা যেন আমি পাই, সে যেন লাঞ্ছিত হয়ে যাক সমাজে সবার সামনে, এটাও হিংসা, অনেক বড় হিংসা। আচ্ছা, অনেকের মধ্যে আবার এরকম আকাঙ্ক্ষা জন্মে যে অমুক ব্যক্তি, চাই সে পরিবারের কোনো সদস্য হোক, আত্মীয় স্বজনের মধ্যে, বংশের মধ্যে কেউ হোক বা কোনো বন্ধু বান্ধব হোক, অনেকে এরকম আকাঙ্ক্ষা করে যে অমুক ব্যক্তি যেন সর্বদা অভাবগ্রস্ত থাকে, অমুক ব্যক্তি যেন সর্বদা অভাবগ্রস্ত থাকে, গরিব থাকে, সে যেন কখনো সুখ সচ্ছলতা না পায়, এটাও হিংসা, এটাও হিংসা। অনেকে আছে আমরা দেখি যে নিজের লাইফে স্ট্রাগল করছে, দরাদুরি করছে, কিছু করার চেষ্টা করছে, তখন আমরা অনেক সময় অনেক আসছে যারা ঘাবড়িয়ে যায়, এই এত দরাদুরি করছে, কষ্ট করছে, আবার সাকসেস না হয়ে যাক নিজের লাইফে, বড় মানুষ না হয়ে যাক, তাহলে তো সে আমার থেকে এগিয়ে যাবে, এ ভয়ে আবার সহযোগিতাও করতে চায় না, সাহায্য করতে চায় না, এই সব হিংসার মধ্যে অন্তর্ভুক্ত। আর শয়তান এত খারাপ, মুসলমানদের মাঝে হিংসা এমনভাবে সৃষ্টি করায়, বোনদের মাঝে হিংসা লাগিয়ে দেয়, বোনদের মাঝে, আপন বোনদের মাঝে, যে আমার একটা বোনের বিবাহ তো ভালো করে হয়েছে, সে তো সাকসেস, সে তো টাকা পয়সাওয়ালা, আমার বিবাহ হয়ে গিয়েছে একটা গরিব একটা ছেলের সাথে, আমি তো ফেঁসে গেলাম, তো সে এত ভালো অবস্থাতে আছে, আমি এত খারাপ অবস্থাতে আছি, হিংসা বোন বোনদের মাঝে হিংসা শুরু হয়ে যায়, এমন হয়, শয়তান এত খারাপ। তো মনে রাখবেন, হিংসা শয়তানি কাজ, আর সর্বপ্রথম হিংসা কে করেছিল? এই শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন যখন সকল ফেরেশতাদের দ্বারা আদম আলাইহিস সালামকে সিজদা করাইলেন, তখন তার মনে হিংসা জন্ম নিল যে আমি হচ্ছি ফেরেশতাদের উস্তাদ, আমি এত হাজার হাজার বছর ধরে ইবাদত করছি, এই আদম আলাইহিস সালামকে মাত্র আল্লাহ তাআলা সৃষ্টি করলেন আর ফেরেশতাদেরকে বললেন তাকে সিজদা করতে, সে হিংসায় পড়ে গেল। হিংসায় পড়ে সিজদা করে নাই, আল্লাহ তাআলার অবাধ্যতা করলো। তো সর্বপ্রথম হিংসা কে করেছে? এই ইবলিস শয়তান। তো নিজেকে হিংসা থেকে অবশ্যই বাঁচানোর চেষ্টা করুন। দেখুন আমার মনে কোনো এক ব্যক্তির জন্য হিংসা আছে কিনা, কারো উন্নতি দেখলে আমার কষ্ট হয় কিনা, এটা হচ্ছে হিংসার স্টার্টিং লেভেল। কারো উন্নতি দেখলে, কারো ভালো কিছু শুনলে, কারো পদমর্যাদা বৃদ্ধি হতে দেখলে খারাপ অনুভব করা, একটু মনে ধাক্কা লাগা, কেন হচ্ছে এরকম? কাউকে হতে পারে আপনি কাউকে বলছেন না, কিন্তু মনে মনে জ্বালা পোড়া অনুভব হচ্ছে, এইটাই হিংসা। এভাবে হিংসা শুরু হচ্ছে, আর এই জিনিসটাই আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। হাদিসে মুবারাকাতে রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল হাসাদু, হিংসাকে আরবেতে হাসাদ বলে, আল হাসাদু ইউফসিদুল ঈমান কামা ইউফসিদু সিবরুল আসাল। প্রিয় নবী বলেন যে হিংসা ঈমানকে এমনভাবে নষ্ট করে যেভাবে চুন এক প্রকারের তিক্ত বস্তু মধুকে নষ্ট করে দেয়। মধুকে নষ্ট করার মতো একটা বস্তু আছে পৃথিবীতে যেটাকে বলে চুন, এটা তিক্ত বস্তু, এটা মধুর মধ্যে দিলে মধু নষ্ট হয়ে যায়, মধুর মধ্যে তিক্ত ভাব চলে আসবে। তো হিংসা ঈমানকে এভাবে নষ্ট করে, মানুষের আমলকে এভাবে নষ্ট করে। হযরত ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি, অনেক বড় এক আল্লাহর ওলি, তার ছাত্র স্টুডেন্ট, তার নিজস্ব স্টুডেন্ট, যখন ইন্তেকালের সময় হয়, মুমূর্ষ অবস্থায় হযরত ফুজাইল বিন আয়াজ তার নিকটে আসে, তার সামনে এসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে। এটা করা উচিত, যখন কেউ মরতে থাকে তার সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করা উচিত, এতে তার মৃত্যু যন্ত্রণা কম হয়। তো হযরত ফুজাইল বিন আয়াজ এসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে লাগলেন, তেলাওয়াত করে বললেন, তালকিন করলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে কালিমা শরীফ পড়াতে লাগলেন। তো সে কি বলে জানেন? মৃত্যুর সময় তার ছাত্র, কিন্তু সে বলে আমি কালিমা পড়ব না, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে নাউযুবিল্লাহ বেজার হয়ে গেলাম, নিরাশ হয়ে গেলাম, আমি কালিমা পড়ব না। এই কথা বলে সে মারা গেল। ফুজাইল বিন আয়াজের ছাত্র, ইলমে দ্বীন অর্জন করার ছাত্র, কোরআন হাদিস পাঠকারী ছাত্র, কিন্তু মৃত্যুর সময় তার এই অবস্থা, কালিমা পড়ে নাই, তার উস্তাদ তাকে কালিমা পড়ালেন, কালিমা পড়ে নাই। হযরত ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহি তাআলা এর মতো এক আল্লাহর ওলি, নিজের ছাত্রের এমন অবস্থা দেখে তিনি আর ধরে রাখতে পারলেন না, 40 দিন পর্যন্ত তিনি টানা ধারাবাহিকভাবে কাঁদতে থাকলেন, ধরে রাখতে কাঁদতে থাকলেন তিনি, যে কি হলো, এক মুসলমান এমন বেঈমান হয়ে মারা গেল। 40 দিন পর নিজের ওই ছাত্রকে তিনি স্বপ্নে দেখলেন যে ফেরেশতারা টেনে হেঁচড়ে তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। তিনি জিজ্ঞাসা করলেন যে তোমার ঈমান ছিনিয়ে নেওয়ার কারণ কি, তোমার এই অবস্থা কেন? তখন সে বলে যে হে ফুজাইল বিন আয়াজ রহমাতুল্লাহি তাআলা আলাইহি, আমি আমার জীবনে 3টি কাজ করেছি ভুল, যা আমার করা উচিত হয়নি। আমি নামাজ পড়তাম, আমি নেক কাজ করতাম, ইবাদত করতাম, কিন্তু ভুল 3টি কাজ করেছি। এক, আমি বছরে একবার, একটা ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছিল যে আমি বছরে একবার এক গ্লাস মদ পান করতাম, বছরে শুধু একবারই পান করতাম, তাও এক গ্লাস, এটা আছে আমার প্রথম দোষ। দ্বিতীয়, আমি চুগলখুরি করতাম, একজনের কথা গিয়ে আরেকজনকে লাগাইতাম, ঝগড়া লাগিয়ে দিতাম, এটা হচ্ছে আমার দ্বিতীয় দোষ। আর তৃতীয় দোষ হচ্ছে আমি আমার সাথীদেরকে দেখে হিংসা করতাম, সাথীদেরকে দেখে হিংসা করতাম, তাদের ভালো অবস্থা দেখে হিংসা করতাম, এই কারণে আমার এই অবস্থা, আমি মৃত্যুর সময় আমার ঈমান ছিনিয়ে নেওয়া হয়েছে। তো হিংসার কারণে বান্দার ঈমান ছিনিয়ে নেওয়া হয়, বান্দার আমল বিনষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। হিংসা থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন, হিংসার আলামত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন। অনেক সময় হিংসা প্রকাশ পায় না, অনেকে আছে যারা হিংসার মধ্যে লিপ্ত কিন্তু হিংসার আলামত প্রকাশ পায় না, শয়তানটাকে এমন ধোকার মধ্যে রাখি, না আমি তো কাউকে হিংসা করি না, আমার হৃদয় পরিষ্কার, দেখা যাচ্ছে যে সেই কারো উন্নতি দেখলে তার অন্তরে জ্বালা পুরো হয়, তার বন্ধুর, আরে সে তো ডিগ্রি নিয়ে অনেক উপর লেভেলে চলে গেল, বিদেশে চলে গেল, সে তো স্কলারশিপ পেয়ে গেল, আমি তো কিছুই করতে পারলাম না, সে তো অনেক আগিয়ে গেল, এত কেন বেড়ে গেল সামনে, আমি তো কিছু করতে পারলাম না, এই এখান দিয়ে হিংসা শুরু হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুনাফিকদের এই দুইটি রোগ, ফি কুলুবিহিম মারাদ, যে তাদের অন্তরে রোগ রয়েছে, ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রোগকে আরো বাড়িয়ে দিয়েছে। এই রোগ দুটি কি? অবিশ্বাসের শিকার না হওয়া, এটা থেকে বাঁচার চেষ্টা করবেন, আর দ্বিতীয় হচ্ছে হিংসা থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যা শুনেছি এর উপর আমল করার এবং অপরের নিকট তা পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।